অনুষ্ঠান এবং শুভেচ্ছা সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা 11টা। আজ অনুষ্ঠানে আমির খসরুর প্রতিবেদন রয়েছে।
জাতিসংঘ রোহিঙ্গা শরণার্থীদের 90% নিম্ন পুষ্টিমান সম্পন্ন ও কম মাত্রায় খাবার পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে।
রয়েছে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
চিংড়ি মাছ হারাম, মুসলমানরা চিংড়ি মাছ আর খেতে পারবেন না, নিষেধাজ্ঞা দিল হায়দ্রাবাদের ইসলামীয় শিক্ষা প্রতিষ্ঠান।
আর রয়েছে পাকিস্তান যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে মাসকাওয়াত আহসানের মূল্যায়ন।
পাকিস্তানের সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা দরকষাকষির জন্য পাকিস্তানের ভেতরে যুক্তরাষ্ট্র বিরোধী সেন্টিমেন্টকে বারবার ব্যবহার করে এসেছে।
তবে গোড়াতেই রয়েছে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত শুক্রবার নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ইরানে সরকার বিরোধী বিক্ষোভকারীদের প্রশংসা করেছেন। তবে রাশিয়া তাদের কথায় ইরানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে। ইরানের প্রতিবাদ বিক্ষোভ সম্পর্কে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র শুক্রবার এই জরুরি বৈঠক ডেকেছিল। ওই ঘটনায় 22 জন নিহত হয়েছে এবং হাজারখানিকেরও বেশি লোককে আটক করা হয়েছে। গত সপ্তাহ জুড়ে ইরানের প্রধান শহরগুলোতে সরকারপক্ষ এবং বিপক্ষের বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবারের বৈঠকে রাষ্ট্রদূত নিকি হেলি তাঁর বিবৃতিতে ইরানকে উদ্দেশ্য করে বলেন, যুক্তরাষ্ট্র লক্ষ্য রাখছে আপনারা কী করছেন। তিনি এই বিক্ষোভকে মৌলিক অধিকারের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ বলে অভিহিত করেন। এ সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ রয়েছে আজকের অধিবেশনে পরের দিকে। যুক্তরাষ্ট্রের সেনেটর র্যান্ড পল পাকিস্তানকে সাহায্য দেওয়া বন্ধ করার ব্যাপারে যে টুইট বার্তা পাঠিয়েছেন তার জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, খুব ভালো পরামর্শ র্যান্ড। পল তার ওই টুইট বার্তায় বলেন, আমি পাকিস্তানকে সাহায্য প্রদান বন্ধ করার একটি প্রস্তাব আগামীতে উপস্থাপন করব। আমার ওই প্রস্তাব পাশ হলে পাকিস্তানে যে টাকা চলে যেত সেটা স্বদেশে রাস্তাঘাট এবং সেতু নির্মাণের জন্য অবকাঠামোগত তহবিলে দেওয়া হবে। গতকালই ট্রাম্প প্রশাসন ঘোষণা করে যে তারা পাকিস্তানকে দেও সামরিক সহায়তা স্থগিত করছে এবং ইসলামাবাদ সরকার আফগান, তালিবান ও হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত এই সাহায্য স্থগিতই থাকবে। গতকাল কর্মকর্তারা জানান, এই অর্থায়ন স্থগিত করায় পাকিস্তানকে সামরিক সাজ সরঞ্জাম বাবদ $100 কোটি এবং সন্ত্রাস বিরোধী তৎপরতার খরচ হিসেবে আরও $90 লক্ষ এখন আটকে দেওয়া হলো। যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ কর্মকর্তা গতকালই বলেন যে পাকিস্তানকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে এটা প্রমাণ করার জন্যে যে আমাদের এই অনুরোধে পাকিস্তান গুরুত্ব দিচ্ছে কি না। এদিকে পাকিস্তানের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের এই ব্যবস্থা গ্রহণকে অনর্থক বলে নাকচ করে দিয়ে বলেছে যে এর কারণে নিরাপত্তা বিষয়ক সহযোগিতা এবং আঞ্চলিক শান্তি প্রচেষ্টাকে খর্ব করা হবে। এ সম্পর্কে একটি বিশ্লেষণাত্মক সাক্ষাৎকার রয়েছে বিশ্ব সংবাদের পর। ওদিকে ভারত এবং যুক্তরাষ্ট্র দুই দেশই অনেকদিন ধরেই পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গিদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ করে আসছিল। এবার প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিলেন, জঙ্গি পৃষ্ঠপোষকতা বন্ধ না করলে পাকিস্তানকে $190 কোটি সামরিক সাহায্য বন্ধ করার। ভারত এতে খুশি হয়েছে, জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত।
প্রেসিডেন্ট ট্রাম্পের এই কঠোর সিদ্ধান্তের কথা শুক্রবারই ভারতের বিদেশ সচিব জয়শঙ্করকে জানিয়ে দেন দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত কেনেথ জাস্টার। অতীতে আমেরিকার ঘনিষ্ঠ থাকলেও গত কয়েক বছর ধরে কিন্তু জঙ্গিদের প্রতি দুর্বলতা দেখিয়ে মার্কিন আনুকূল্য হারাচ্ছে পাকিস্তান, উল্টে বরং ভারত আর আমেরিকা ক্রমশই ঘনিষ্ঠ হয়ে উঠছে। জঙ্গি দমনে পাকিস্তানের নিষ্ক্রিয়তার অভিযোগ দীর্ঘদিন ধরেই করে চলেছে ভারত। এবার সামরিক সাহায্য বন্ধের মার্কিন সিদ্ধান্তে খুবই খুশি ভারত। উদ্বেগ শুধু একটাই, এবার না চীনের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা বাড়ে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
জাতিসংঘে বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP-র এক নতুন রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের 90% খুবই নিম্ন পুষ্টিমান সম্পন্ন খাবার পাচ্ছেন, সঠিক মাত্রার খাবার পাচ্ছেন না, যদিও খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে। জাতিসংঘের ডেপুটি স্পোকসপারসন ফারহান হক সাংবাদিকদের শুক্রবার একথা বলেন। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরুর রিপোর্ট।
জাতিসংঘের ডেপুটি স্পোকসপারসন ফারহান হক শুক্রবার সাংবাদিকদের বলেছেন, ওই জরিপ রিপোর্ট যা নভেম্বর এবং ডিসেম্বরে সম্পন্ন হয় তার ফলাফলে এই মর্মে তারা উদ্বিগ্ন যে রোহিঙ্গা শরণার্থীরা সাধারণ পুষ্টিমান সম্পন্ন ও সঠিক মাত্রার খাদ্য স্বল্প পরিমাণে পেয়ে থাকেন। ডব্লিউপির কর্মকর্তারা বলছেন, রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য সহায়তার মাত্রাও যদিও বাড়ানো হয়েছে, কিন্তু এখনও অনেকেই খাদ্য সহায়তা কর্মসূচির ওই কার্যক্রমের আওতার বাইরে রয়েছেন। সঠিক মাত্রায় খাদ্য না পাওয়ায় 80% রোহিঙ্গা পরিবারের 1/3 সদস্য গত কয়েক মাস ধরে নানা রোগ বালাইয়ে আক্রান্ত রয়েছেন। এছাড়া সুপেয় পানীয় জলের অভাব রয়েছে বলেও সংস্থাটি বলছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন, জঙ্গিবাদ যেমন বাংলাদেশের বড় সমস্যা, তেমনি মাদকও একটি বড় সমস্যা। শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমস্যাগুলো নিয়ন্ত্রণ করার জন্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঢাকায় আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম।
মাদকের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থানের উল্লেখ করে তিনি বলেন, প্রতিবেশী দেশসমূহ থেকে যে সকল পন্থায় দেশে মাদক আসছে তাতে তাদের সহযোগিতা ছাড়া এটা বন্ধ করা সম্ভব নয়। শহীদুল হক বলেন, গত 5 বছরে মাদক বহনকারীদের বিরুদ্ধে 2,87,000 মামলা হয়েছে। তিনি বলেন, আইন দিয়ে এবং মামলা করে মাদক সমস্যার সমাধান করা সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির উপর জোর দিয়ে তিনি বলেন, পুলিশের মাদক বিরোধী তৎপরতা অব্যাহত থাকবে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
পশু খাদ্য দুর্নীতি মামলায় রাঁচির সিবিআই আদালত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের 3.5 বছরের জেলের দণ্ড ঘোষণা করল শনিবার। এছাড়াও 5 লক্ষ টাকার জরিমানা অনাদায়ে কারাবাস আরও 6 মাসের। গৌতম গুপ্তের রিপোর্ট।
লালুর পুত্র তেজস্বী জানিয়েছে, লালু হাইকোর্টে আপিল করবেন এবং আশা সেখানে সুবিচার মিলবে। শনিবারের রায়ে এও নির্দেশ দেওয়া হয়েছে, 2028 সাল অবধি লালু প্রসাদ নির্বাচনে লড়তে পারবেন না। কাজেই 70 বছর বয়সী লালু যাদবের রাজনৈতিক জীবন নিয়ে একটা অনিশ্চয়তা দেখা দিল। তবে ব্যক্তিগতভাবে বিহারে লালু এখনও খুবই জনপ্রিয়। জেলে গেলেও তার রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডিকে বাঁচিয়ে রাখতে লালু যে চেষ্টার ত্রুটি করবেন না সন্দেহ নেই। আবার প্রতিদ্বন্দ্বীরা এই সুযোগে আরজেডিকে ভাঙবার চেষ্টা করবেন এও ধরে নেওয়া যায়। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
মাইকেল উলফের বই ফায়ার অ্যান্ড ফিউরি বাজারে আসার সঙ্গে সঙ্গেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদ মাধ্যমের বিরুদ্ধে বিষোদ্গার করছেন। ওই বইয়ে উলফ প্রেসিডেন্ট হিসেবে মিস্টার ট্রাম্পের প্রথম বছরের কথা লিখতে গিয়ে লিখেছেন যে তাঁর এই সময়টাতে সব হজবরল হয়ে আছে। তিনি মিস্টার ট্রাম্পকে শিশুসুলভ বলে উল্লেখ করেছেন এবং আরও লিখেছেন তাঁর ভাষায় যে তাঁর সম্ভবত মনোচিকিৎসকের সাহায্যের প্রয়োজন রয়েছে। শুক্রবার রাতে এক টুইট বার্তায় ট্রাম্প বলেন যে মাইকেল উলফ পুরোপুরি পর্যদস্ত হয়েছেন, যিনি বানওয়াট কাহিনী লিখেছেন ব্যবসায়িক কারণে। তাঁর ওইসব গালগপ্প সম্পন্ন এই বইটি বিরক্তিকর এবং অসত্য। তিনি আরও বলেন যে পিচ্ছিল মনের লোক স্টিভ ব্যাননকে তিনি ব্যবহার করেছেন। ব্যাননকে চাকরি থেকে বরখাস্ত করায় তিনি কেঁদেছিলেন এবং আবারও চাকরি ভিক্ষা করেছিলেন। এখন তো এই পিচ্ছিল লোকটা মানে স্টিভ ব্যাননকে সকলেই তাঁর কথায় কুকুরের মতোই আস্থা করে নিক্ষেপ করেছে। এই বইয়ের সমালোচনা করে বৃহস্পতিবার ও শুক্রবার ট্রাম্প উপর্যুপরি টুইট বার্তায় পর শনিবার তিনি আবারও টুইটারে দ্বারস্থ হন। তাঁর সর্বসাম্প্রতিক টুইট বার্তায় ট্রাম্প উলফের এই অভিযোগকে অস্বীকার করেন যে তিনি প্রেসিডেন্ট হবার জন্যে মানসিক দিক দিয়ে যোগ্য নন। তিনি বলেন, 1980 দশকে সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের বিরুদ্ধে যে কৌশল নেওয়া হয় তা আবার চাঙ্গা করে তোলার জন্যে তিনি সংবাদমাধ্যম এবং ডেমোক্র্যাটদের দায়ী করেন। প্রেসিডেন্ট তার মানসিক এবং বুদ্ধিবৃত্তিক ক্ষমতার সমর্থনে নিজেকে জিনিয়াস হিসেবে অভিহিত করেন। এক্ষেত্রে তিনি যে ডেমোক্রেটিক দলের সাবেক প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন থেকে আলাদা সেটাও উল্লেখ করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের অবকাশ যাপন কেন্দ্র ক্যাম্প ডেভিডে রিপাবলিকান বিধায়ক এবং তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করছেন। আলোচ্য সূচির মধ্যে থাকছে তাঁর প্রশাসনের 2018 সালের আইনি অগ্রাধিকারের বিষয় এবং নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের কৌশল নির্ণয়। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন এবং এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টসে। শুরু করছি এখন বিবিধ প্রসঙ্গ নিয়ে। প্রথমেই বাংলাদেশে শৈত্যপ্রবাহের কথা বলবো। শৈত্যপ্রবাহ চলছে দারুণভাবে যুক্তরাষ্ট্রেও, তো এখন আমরা শুনবো বাংলাদেশের কথা। বাংলাদেশে বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। আবহাওয়া দপ্তর বলছে যে বর্তমানে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ চলছে সেখানে, এবং এরই ওপর ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা আমির খসরু।
আবহাওয়া দপ্তরের তথ্য মোতাবেক শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহী এবং চুয়াডাঙ্গায় 5.8 ডিগ্রি সেলসিয়াস। গত 2-3 দিন ধরে কুড়িগ্রাম, রাজশাহী, দিনাজপুর, রংপুর থেকে যশোর, চুয়াডাঙ্গা সর্বত্রই চলছে শীতের প্রবল প্রকোপ। রাজধানীতেও শীত পড়েছে জাঁকিয়ে। সংবাদ মাধ্যম বলছে প্রবল শীতে ও শীতজনিত রোগ বালাইয়ে কুড়িগ্রামে এ পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি সংকটে পড়েছেন সাধারণ এবং প্রান্তিক পর্যায়ের মানুষজন। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানের কয়েকজন মানুষ বলছেন,
শীতের ভেতরে কাজ কাম তেমন ভালো হচ্ছে না,
মানুষজন উঠতে চায় না রিক্সাতে, নিজাবত প্রচুর শীত, তাই গরমের কাপড় চোপড় নাই, তো তাই আমরা আগুন তাপাই গেছি।
এক মাস ধরে কম্বল দিতে আছে শুরু হয়েছে, আমরা তো আজ পর্যন্ত একটা কিছু পাইলাম না।
যারা লোকজন তাদের চলাচলের জন্য খুব কষ্ট হয়ে পড়ছে, যাদের কাপড় চোপড় নাই তারা তো বাড়ি থেকে বেরিয়ে হইতে পারছে না।
শীতের তীব্রতা বাড়ায় সবচেয়ে বেশি সংকটে পড়েছে শিশু এবং বৃদ্ধরা। এদের দেখা দিয়েছে শীতজনিত নানা রোগ বালাই।
ঠান্ডা বাড়ার কারণে আমার ছেলে নিউমোনিয়া হয়েছে, সবসময় ডায়রিয়া হয়েছে, ঠান্ডা লাগছে, পেট ফাঁপাই দিন হাসপাতালে।
এই পরিস্থিতিতে করণীয় সম্পর্কে চিকিৎসকরা বলছেন,
নিউমোনিয়া এবং কোলাইটিস কিংবা এই ধরনের যে রোগগুলো আছে সেগুলো বেশি আসছে, 4 বছরের নিচে বাচ্চাদেরকে বেশি দেখা যাচ্ছে। এর জন্য সাবধানতা বলতে তারা গরম জামা কাপড় থাকবে, গরমে যত থাকা যায় সেটা থাকবে। শিশুদের ক্ষেত্রে যাদের যারা অভিভাবক আছে তাদের একটু সচেতনতা দরকার।
ঢাকায় আবহাওয়া দপ্তরের আবহাবিদ আবুল কালাম বলেন,
হালকা থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ, এই ধরনের শৈত্যপ্রবাহ আমরা আশা করি আর 2-3 দিনের পরে থাকবে, কারণ তাপমাত্রা এখন সাধারণ যে তাপমাত্রা দেশে সেই তাপমাত্রাটা আছে রাজশাহীতে 5.8 ডিগ্রি সেলসিয়াস এবং সুয়েডারাতেও আছে 5.8 ডিগ্রি সেলসিয়াস। এই ধরনের তাপমাত্রা নামার পরে গ্রাজুয়ালি আবার 10 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠতে 2-3 দিন টাইম কি করে।
চিকিৎসকগণ সবাইকে বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের সাবধানতা অবলম্বনের তাগিদ দিয়েছেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ওদিকে বাংলাদেশে সংঘটিত মোট সড়ক দুর্ঘটনার 20% রাজধানী ঢাকায় ঘটছে বলে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের এক জরিপে উঠে এসেছে। জরিপে বলা হয় সারা দেশের শহরাঞ্চলে সংঘটিত মোট সড়ক দুর্ঘটনার 74% ঘটে ঢাকায়। জহুরুল আলমের রিপোর্ট।
সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে ঢাকা খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে বলে যানজটের শহর ঢাকায় একটু সুযোগ পেলেই চালকরা বেপরোয়া গাড়ি চালান এবং তখনই দুর্ঘটনা ঘটে। নিরাপদ সড়কের জন্য নিরাপদ চালক তৈরি ছাড়াও ঢাকা শহরে যানবাহন চলাচলকে সুশৃঙ্খল করার জন্য একটি নির্ভরযোগ্য সিগন্যাল ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দিয়েছে ইনস্টিটিউট। বিশেষজ্ঞরা বলেছেন ঢাকায় সড়ক দুর্ঘটনা এড়ানোর জন্য চালকদের সতর্কতার সাথে গাড়ি চালানো এবং পথচারীদের ফুট ওভারব্রিজ এবং ফুটপাত ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে। উল্লেখ্য, বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় প্রতি বছর গড়ে অন্তত 6,000 মানুষ প্রাণ হারান। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশ সীমান্তের ওধারে পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য সদর দপ্তর নবান্নে রাজ্য সরকারের লোগোর উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন পশ্চিমবঙ্গ তথা বাংলার নিজস্ব সমৃদ্ধির চিহ্ন হবে এই লোগো, এরা চিরকাল ইতিহাসে লেখা থাকবে। জানাচ্ছেন পরমাশিস ঘোষ রায় কলকাতা থেকে।
নববর্ষে এই লোগো বাংলার মানুষের নিজস্বতার উপহার। মুখ্যমন্ত্রী এও বলেন, স্বাধীনতার 70 বছর পর পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব লোগো পেল। কয়েকটি রাজ্যে নিজস্ব লোগো আছে, তবে পশ্চিমবঙ্গের ছিল না। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, রাজ্যের নাম পরিবর্তনের বিষয় প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আমরা কেন্দ্রের কাছে 2টি প্রস্তাব পাঠিয়েছিলাম, একটি লোগো আর একটি রাজ্যের নাম পরিবর্তন। আলোচনা হয়েছে, অনুমতি পেলে জানিয়ে দেব। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর এই বুধবার প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের অধিষ্ঠানের প্রথম বর্ষপূর্তি নিয়ে আলোচনা হবে। এখন ভিন্ন প্রসঙ্গ। আপনারা বিশ্ব সংবাদেই শুনেছেন যে পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের মধ্যেকার সম্পর্কে চাপান উতোর দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই বেশ কিছু ক্ষেত্রে পাকিস্তানকে দেও সাহায্য সহায়তা জব্দ করে দেবার কথা বলেছে। তো বিষয়টি নিয়ে আমরা কথা বলি বর্তমানে পাকিস্তান নিবাসী সাংবাদিক, সংবাদ ভাষ্যকার মাসকাওয়াত আহসানের সঙ্গে। মাসকাওয়াত আহসান, আমরা জানি যে গত বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছিল যে তারা পাকিস্তানকে দেও সামরিক সহায়তা ফ্রিজ করে দিচ্ছে, জব্দ করে দিচ্ছে, যেটার অর্থমূল্যে পরিমাণ হচ্ছে $100 বিলিয়ন এবং আরও 900 মিলিয়ন পেমেন্ট কাউন্টার টেরোরিজম অপারেশনসের জন্যে, অর্থাৎ কিনা সন্ত্রাস প্রতিরোধ কর্মতৎপরতার জন্যে ফ্রিজ করা হয় শুক্রবার। এখন যুক্তরাষ্ট্র কংগ্রেসের সেনেট সভার সদস্য র্যান্ড পল, তিনি বলেছেন যে তিনি একটা বিল নিয়ে আসবেন সামনের দিনগুলোতে যাতে পাকিস্তানকে দেও অবকাঠামো খাতের সাহায্য সহায়তা জব্দ করে দেওয়া হবে, এবং তাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাধুবাদ জানিয়েছেন সেনেটর র্যান্ড পলকে। এসব মিলিয়ে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন একটা ডামাডোল পরিস্থিতিতে পড়ে গিয়েছে বলে অনেকে মনে করেন, এবং পাকিস্তানে এই ব্যাপারে ক্ষোভ প্রকাশ করা হচ্ছে সরকারি মহলে, সংবাদ মাধ্যমে। তো আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে?
নতুন বছরের প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন একটি টুইট বার্তার মাধ্যমে জানান যে গত 15 বছরে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে $33 বিলিয়ন দিয়েছে এবং এর পরিবর্তে কেবল মিথ্যার প্রবঞ্চনা পেয়েছে পাকিস্তানের কাছ থেকে, এরপর থেকেই তো এই চাপানোতর চলছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের অবনতি আমরা দেখতে পাচ্ছি। তবে এই হুঁশিয়ারিটি হঠাৎ করে কিন্তু আসেনি, আমরা গত এপ্রিল থেকে এরকম আলোচনাতেই কিন্তু দেখেছি যে যুক্তরাষ্ট্র পাকিস্তানের যে সন্ত্রাসবাদ বিরোধী লড়াই তাতে সন্তুষ্ট নয়। হাক্কানি নেটওয়ার্ক এবং আফগান তালিবান জঙ্গিদের বিরুদ্ধে সেনাবাহিনী এবং রোহিঙ্গা সংস্থা যথাযথ ভূমিকা নেয়নি। কোনো কোনো ক্ষেত্রে পাকিস্তানের সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা এদেরকে প্রতিপালন করছে এমন অভিযোগও রয়েছে। সুতরাং ধারাবাহিকভাবে এই অনাস্থার ক্ষেত্রটি তৈরি হওয়ায় পাকিস্তানে এর মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। খুব স্বাভাবিকভাবেই পাকিস্তান সামরিক কর্তৃপক্ষ বিষয়টিকে অস্বীকার করে চলেছে। যেমন এই যে $2 বিলিয়ন প্রায় যে সামরিক সাহায্য স্থগিত হতে যাচ্ছে, এই ঘোষণার প্রেক্ষিতে পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষের মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর বলেছেন যে হাক্কানি নেটওয়ার্ক এবং আফগান তালিবান জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তানের সেনাবাহিনী যথাযথ ভূমিকায় নিয়েছিল এবং ওয়াজিরিস্তানে তাদের বিরুদ্ধে হামলা চালাতে গিয়ে পাকিস্তান সেনাবাহিনী যথেষ্ট ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির সম্মুখীন হয়েছে। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় যেমন তাদের বিবৃতিতে তারা বলেছে যে এইভাবে যে যুক্তরাষ্ট্র একটি বিষয় চাপিয়ে দিল একটি অভিযোগ এবং একটি কোন রকম আগে কিছু না বলে হঠাৎ করে যেন এই যে 2 বিলিয়ন অর্থ সাহায্য স্থগিত করে দেয়া, এসব ব্যাপারগুলোকে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় তার বিবৃতিতে এভাবে বর্ণনা করেছে যে এটা শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে যে যৌথ কার্যক্রম চলছিল সন্ত্রাস দমনে তার জন্য হানিকর। এমনকি দেখা যাচ্ছে যে এই পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃপক্ষ তারা একটি হিসাব দেখাতে চেষ্টা করছে যে না, তারা 15 বছরে $33 বিলিয়ন সাহায্য পায়নি, তারা পেয়েছে $14 বিলিয়ন এবং আরো $9 বিলিয়ন তাদের পাওনা রয়েছে, এরকম কথাবার্তা চলছে। তবে এর মধ্যে দিয়ে যেটা সুস্পষ্ট হয়ে যায় যে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ খুব স্বাভাবিকভাবেই এই যে সন্ত্রাসবাদী হাক্কানি নেটওয়ার্ক এবং আফগান তালিবান এদেরকে নির্মূলের ব্যাপারে পাকিস্তানের সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার কাছ থেকে যথাযথ সহযোগিতা না পাওয়ায় বিরক্ত। অন্যদিকে পাকিস্তান এখন পর্যন্ত দাবি করছে যে না, তারা এ ব্যাপারে তাদের যথাযথ ভূমিকা নিয়েছিল।
যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের মধ্যেকার সম্পর্কে চাপান উতর আপনি যেমনটি কিনা বললেন, এটাই তো প্রথম না। এর আগে 2011 সালেও পাকিস্তান যুক্তরাষ্ট্রের যে সরবরাহ রুট তার ভূখণ্ডের ওপর দিয়ে গিয়েছে সেগুলো বন্ধ করে দিয়েছিল। পাকিস্তানের আকাশ সীমা কয়েক মাস পাকিস্তান বন্ধ করে দিয়েছিল এবং এটা পাকিস্তান করেছিল 24 জন পাকিস্তানি সীমান্ত সৈনিক নিহত হওয়ার প্রেক্ষিতে। তো এখন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের এই সম্পর্কের প্রেক্ষিতে বিশেষজ্ঞ মহল মনে করছেন যে পাকিস্তান হয়তো বা নেটোর যে সরবরাহ, রসদ সরবরাহ রুট, এসেগুলো বন্ধ করে দিতে পারে। তো পাকিস্তানের সংবাদ মাধ্যমে এ ব্যাপারে কি ধরনের আলোচনা হচ্ছে?
তিনি আলোচনা পাওয়া গেছে যে যেহেতু পাকিস্তান একটি ভূ রাজনৈতিক অবস্থানগত সুবিধা তাদের রয়েছে যে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন নেটো বাহিনী যখন আফগানিস্তানের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত তখন তাদের খাদ্য সামগ্রী, জ্বালানি এগুলো সরবরাহ হয়ে থাকে পাকিস্তানের মাঝ দিয়ে। তো এখন এই সরবরাহ রুটটি এর আগে পাকিস্তান বন্ধ করে দিয়েছিল তাদের একটি চৌকিতে অতর্কিত হামলায়, ভুল বুঝাবুঝির হামলা যুক্তরাষ্ট্রের, সেই হামলায় পাকিস্তানের সেনা হতাহত হওয়ার ঘটনায়। কিন্তু এবার এই ঘটনার প্রেক্ষিতে এই রুটটিকেই পাকিস্তান তার দরকষাকষির ক্ষেত্র হিসেবে ব্যবহার করবে কিনা তা সুস্পষ্ট আভাস পাওয়া যায়নি। তবে বিশ্লেষকরা মনে করছেন যে বিভিন্ন সময়ে পাকিস্তানের যে সেনাবাহিনী এবং এর গোয়েন্দা সংস্থা এরা দরকষাকষির জন্য পাকিস্তানের ভেতরে যুক্তরাষ্ট্র বিরোধী সেন্টিমেন্টকে বারবার ব্যবহার করে এসেছে।
মাসকাওয়াত হাসান, আমরা শুনেছি সংবাদ মাধ্যমে যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ জিও টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন যে যুক্তরাষ্ট্র আসলে আমাদের মিত্রও না, আমাদের বন্ধুও না। যুক্তরাষ্ট্র অ্যাকচুয়ালি এমন এক বন্ধু যে সবসময়ই আমাদেরকে বিট্রে করেছে, আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এবং তিনি শুধু এখানেই ক্ষান্ত হননি, তিনি বলেছেন যে এখন পাকিস্তানকে আঞ্চলিক কিছু শক্তির দিকে নজর দিতে হবে, যেমন চীন, যেমন ইরান, যেমন রাশিয়া। পাকিস্তানের পররাষ্ট্রনীতিতে কৌশলগত নীতির নিরিখে এরকম কোনো পরিবর্তন, রদবদল উত্তাসন্ন বলে কি মনে হচ্ছে?
এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই টুইটের পরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ যে সমস্ত মন্তব্য টুইট করেছেন এবং এই যে সাম্প্রতিকতম তার বক্তব্য জিও টেলিভিশনে, এখানে যেটা মনে হয় যে এটা একটা, এগুলো রেটোরিকই, এখন পর্যন্ত
বাগাড়ম্বরতা,
উত্তেজিত মুহূর্তের চাপানোতর বা একটু বাগাড়ম্বরই বলা যায়। কিন্তু কার্যত পাকিস্তান কর্তৃপক্ষ এখনো খুব সম্ভবত মনে করে না যে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্কটি একেবারেই চলে যাবে। পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যেহেতু দীর্ঘদিনের সম্পর্ক, এক্ষেত্রে পাকিস্তানের মিডিয়ায় যে আলোচনা হচ্ছে যে যুক্তরাষ্ট্র তার প্রত্যাশা অনুযায়ী যদি সক্রিয়তা পাকিস্তানের সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার কাছে পায়, তাহলে তো ধীরে ধীরে এই পরিস্থিতির উন্নতি হবে। এখনই সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে এমন ধারণা সবার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না। যদি ইমরান খান বলেছেন যে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো সাহায্য নেওয়ার দরকারই নেই, তবে এগুলো এই মুহূর্তের রেটরিক বলে আমরা ধরে নিচ্ছি। তবে মোটামুটি ভাবে যেটা বোঝা যাচ্ছে যে পাকিস্তান চাইছে ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের ভুল ভাঙিয়ে সক্রিয়তা দেখিয়ে আবারও সম্পর্কের জায়গায় চলে আসবে।
জি, আমরা ভবিষ্যতের ডেভেলপমেন্টের দিকে কি হয় না হয়, কি পরিস্থিতি দাঁড়ায় সেদিকে নজর রাখবো এবং সেইভাবে আপনার সঙ্গে কথা বলবো এবং আমরা আমাদের শ্রোতাদেরকেও সেই মতো অবহিত করব সামগ্রিকভাবে পরিস্থিতি সম্পর্কে। মাসকাওয়াত হাসান, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ। ইরানে আমরা দেখছি যে সপ্তাহব্যাপী বিক্ষোভ চলছে, নিরাপত্তা পরিষদে এ নিয়ে জরুরি বৈঠক হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে সমালোচনা হয়েছে অন্যান্য দেশগুলোর পক্ষ থেকে। ইরান প্রসঙ্গ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষক ডক্টর মাহফুজ পারভেজের সঙ্গে কথা বলেছেন শাহাদাত হুসাইন সবুজ।
এক সপ্তাহেরও বেশি সময় পার হয়েছে ইরানে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। গতকাল শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ নিয়ে জরুরি বৈঠক হয়েছে এবং ওই বৈঠকে ফ্রান্স, রাশিয়া, চীন, ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের বেশ কড়া সমালোচনা করেছে। ফ্রান্সের রাষ্ট্রদূত ফ্রাঙ্কো দেলাত্রে বলেছেন, ইরানের যে বিক্ষোভ তা আন্তর্জাতিক নিরাপত্তা শান্তির জন্য মোটেই হুমকি নয়। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হেইলি এই বিক্ষোভকে, ইরানের বিক্ষোভকে মৌলিক মানবাধিকার রক্ষার বহিঃপ্রকাশের অংশ হিসেবে দেখছেন এবং এজন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ওই নিরাপত্তা পরিষদ বৈঠকে। চীন বলেছে এটা ইরানের অভ্যন্তরীণ বিষয়। ডক্টর মাহফুজ পারভেজ, নিরাপত্তা পরিষদের এই মন্তব্য, পাল্টা মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন?
ইরান প্রসঙ্গে নিরাপত্তা পরিষদ এবং বিশ্বে পরস্পর বিরোধী দুটি আমরা দেখতে পাচ্ছি। ইরানে আকস্মিকভাবে অর্থনৈতিক চালন এবং দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য যখন জনবিক্ষোভ শুরু হয়, তখনই আমরা দেখেছি যে মার্কিন প্রেসিডেন্ট বার্তা দিয়ে স্বাগত জানিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে উপযুক্ত সময়ে তাদেরকে তিনি সহযোগিতা করবেন। এর ফলে ইরান বিষয়টিকে তার আভ্যন্তরীণ ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ হিসেবে গ্রহণ করে। পাশাপাশি হোয়াইট হাউসও ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানায়। বিষয়টি এখন আর ইরানের অভ্যন্তরীণ নেই, নিরাপত্তা পরিষদেও চলে যাচ্ছে এবং সেখানে ইরানের পক্ষে ফ্রান্স, রাশিয়া এসব দেশ দাঁড়িয়ে গেছে। ফলে মধ্যপ্রাচ্যের যে চলমান অনেকগুলো সংকট আমরা জানি, সিরিয়া, ইরাক বিভিন্ন দেশে আছে, কিছুদিন আগে তুরস্কেও একটি সরকার বিরোধী অভ্যুত্থান হয়েছে, সেগুলোর পাশাপাশিও ইরানের ইস্যুটি এখন আন্তর্জাতিক মহলের সামনে চলে আসছে। খুবই সিগনিফিক্যান্ট এবং বিশেষভাবে লক্ষণীয় যে ইরানের মতো একটি দেশ, এখানে সবকিছু একটি সুনিয়ন্ত্রিত এবং সরকারি নজরদারির মধ্যে চলে, সেখানে এত বড় একটি বিক্ষোভ কি করে সংঘটিত হলো এবং বিক্ষোভের সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি যে সমর্থন জানালো সালতা প্রতিক্রিয়া হিসাবে ইরান সহ রাশিয়া, ফ্রান্স যে বিরূপ প্রতিক্রিয়া জানালো, মনে হচ্ছে যে সাম্প্রতিক সময়গুলোতে ইরান অন্তর্জাতিক এবং আন্তর্জাতিক রাজনীতি একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে।
আচ্ছা, ইরান হচ্ছে, ইরানকে যদি আমরা বলি, ইরান হচ্ছে পারমাণবিক শক্তিধর একটি দেশ এবং গত প্রশাসনের, যুক্তরাষ্ট্রের ওবামা প্রশাসনের নীতি ছিল ইরানের সাথে আলোচনার মাধ্যমে যতটুকু সমাধান করা যায়, এবং 2015 সালে পরমাণু চুক্তি করার পর ইরানের উপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল এবং ইরান সে অনুযায়ী কাজ করবে বলে জানিয়েছে এবং এ মাসেই ওই চুক্তি বিষয়ে একটি সিদ্ধান্ত নিতে হবে। ডেমোক্রেট সিনেটর যিনি ওই যে চুক্তিটির প্রস্তাবক বেন কারভিন, তিনি বলেছেন যে যদি যুক্তরাষ্ট্র ওই পারমাণবিক চুক্তি থেকে সরে আসে তা একটি বড় ভুল হবে। তো আপনি কি ভাবছেন এ নিয়ে?
ইরানের পারমাণবিক ইস্যুটি অনেকদিন ধরেই আমরা শুনতে পাচ্ছি, এ নিয়ে পশ্চিমা বিশ্বের সাথে এক ধরনের নিষেধাজ্ঞা ছিল, আমেরিকা ইরানের সাথে অনেক রকম বাদ অনুবাদ করেছে। ইরান সবসময় বলছে যে তার এই পারমাণবিক কার্যক্রম শান্তি পেয়েছে এবং এটা কারোর জন্য হুমকির কারণ নয়, এবং বিভিন্ন সময় ইরান আমার যতদিন মনে পড়ে যে বিভিন্ন পরিদর্শককেও স্বাগত জানিয়েছে। তো পারমাণবিক ইস্যুতে আপনি যে কথাটা বললেন, ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের সম্পর্কটি এটি বর্তমান বিক্ষোভের পাশে এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু হবে, এবং সামগ্রিকভাবে ইরানের সাথে এবং ইরানের মিত্রদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নতুন ধরনের একটি আয়োজিত বা একটি নতুন ধরনের একটি ভীষণবাদের ব্যাপার নতুন করে তৈরি হতে।
আচ্ছা, আমি আবারও নিরাপত্তা পরিষদের বৈঠকের বিষয়ে একটু আবার ফিরে যেতে চাই। যেমনটি প্রথমে বলছিলাম যে নিরাপত্তা পরিষদের বৈঠকে অন্যান্য দেশগুলো যুক্তরাষ্ট্রের বেশ সমালোচনাই করেছে। এ প্রসঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূত তিনি এমনও বলেছেন যে যুক্তরাষ্ট্রের এই যে যুক্তি নিরাপত্তা পরিষদে ইরানের বিষয়টি নিয়ে আসা, তাতে করে 2014 সালে আগস্টে আপনি জানেন যে যুক্তরাষ্ট্রে মিসৌরির ফার্গুসনে কৃষ্ণাঙ্গদের প্রতিবাদ হয়েছে মাসের পর মাস, অকুপাই ওয়াল স্ট্রিট মুভমেন্ট হয়েছে। তারা বলছিল যে তাহলে তো নিরাপত্তা বিষয়ে নিরাপত্তা বৈঠকে পরিষদে এ নিয়েও বৈঠক হওয়া উচিত ছিল। তো এই যে নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবনা আনা এবং এই প্রস্তাবনার বিরুদ্ধে প্রায় সবকটি দেশই এর বিরুদ্ধে বলছে এবং বলছে যে এটি অভ্যন্তরীণ বিষয়, তো এতে করে ভবিষ্যতে নিরাপত্তা পরিষদে যদি আরও কোনো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপস্থাপন করা হয় সেগুলো কতটুকু এই প্রস্তাবনার কারণে এর প্রভাব পড়বে বলে মনে হয় আপনার?
এটা একটা জরুরি প্রশ্ন। জাতিসংঘের ভূমিকা, জাতিসংঘের প্রধান নিরাপত্তা পরিষদের ভূমিকা, এগুলো সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে খুব একটা স্বচ্ছ নয়, বিতর্কিত ভূমিকা পালন করেছে, আবার অনেক ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারেনি, কিংবা ক্ষেত্রে বিশেষে তাদের ভূমিকাকে গ্রাহ্য করা হয়নি। অন্তপ্রাপ্তি আপনি সিরিয়ার ক্ষেত্রে দেখেন জাতিসংঘের ভূমিকা নিরাপত্তা পরিষদের পক্ষে বিপক্ষে মতামত দাঁড়িয়েছে, ইরানের ক্ষেত্রে সেরকম একটি অবস্থা দাঁড়িয়ে গেছে। নিরাপত্তা পরিষদ এখন সামগ্রিকভাবে বিশ্ব শান্তি রক্ষায় কি ধরনের ভূমিকা পালন করছে সেটা মায়ানমারের দিকে তাকালে আমরা দেখতে পারি যে তারাও এক ধরনের খুবই অকার্যকর এবং খুবই একটি তাগুজে বাজে পরিণত হয়েছে। ফলে অর্থপ্রাপ্তের ঘটনায় নিরাপত্তা পরিষদ কতটুকু ভূমিকা পালন করতে পারবে বিশেষত ইরানের ব্যাপারে আমি সন্দেহ।
ইরানে যেই বিক্ষোভ চলছে কয়েক সপ্তাহ ধরে, আমরা দেখেছি যে বিভিন্ন শহরেই কিন্তু এই বিক্ষোভ হয়েছে। প্রথম দিকে বলার চেষ্টা করেছিল যে না,
এটা এখন মজার বিষয় যে এত রেজিমেন্টেড একটি সোসাইটি, এখানে সিংহভাগ জনগোষ্ঠী ক্রিয়া সমর্থিত, তারা সকলে ইমামের অনুসারী এবং রাজনৈতিক ব্যবস্থার অনুসারী, এই চট করে এত বড় একটি বিক্ষোভ বিভিন্ন শহরে ছড়িয়ে পাওয়া যায় এটা কিন্তু খুব আশ্চর্য বিষয়। ইরানের এই বজ্র আটনের ভেতরে যে পক্ষটা জেড়ো রয়েছে, সেখানে জনগণের জীবনযাত্রা, অর্থনৈতিক বিষয়, দ্রব্যমূল্য, তাদের মানবাধিকার, এইসব বিষয় যে মানুষের চাহিদার মধ্যে আছে সেটা কিন্তু
ইরানের, যদি আমরা জনসংখ্যার দিকে দেখি ইরানের কিন্তু শিক্ষিতের হার অনেক বেশি।
সেই শিক্ষিত শ্রেণী যখন সচেতন ভাবে তাদের সকল বাধা এবং ভয়কে উপেক্ষা করে রাস্তায় নেমে আসে, তখন কিন্তু আপনার বিষয়টি ভাবনা বেশি পরিণত হয়। এবং আরেকটি বিষয় যেটা পাশাপাশি লক্ষণীয়, এদেরকে যেভাবে দমন করা হয়েছে প্রচুর হচ্ছে, সেখানে কিন্তু মানবাধিকার লক্ষণ লঙ্ঘনের অনেকগুলো ব্যাপার রয়েছে। আর ইরানের ক্ষমতাশীল দল এবং সরকার সমর্থকরা প্রতিজ্ঞা থেকে আরো প্রবল শক্তি নিয়ে সেই ক্ষুদ্র আন্দোলনকারী তাদেরকে জমিয়ে দিয়েছে, অনেক হতাহত হয়েছে,
হ্যাঁ 20 জনের মতো নিহত হয়েছে বলা হচ্ছে।
এবং আরেকটি বিষয় খুবই উদ্বেগের, সেটা হল শিয়া সংখ্যালঘু ইরানের বিভিন্ন যে সুন্নি এবং অন্যান্য মতবাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র ধর্মগোষ্ঠী বা জাতিগোষ্ঠী ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের অবস্থা কিন্তু ভালো নয়। আমরা প্রায় প্রায়শই শুনি যে তারা এক ধরনের নিবর্তনের মধ্যে দিয়ে চলে এবং তাদের বহু কিছু বাধ্যবাধকতা এবং চাপের মধ্যে দিয়ে চলতে হয়। ফলে একটি এককেন্দ্রিক একচ্ছত্র প্রবল ইমাম শাসিত একটি সরকার হঠাৎ করে তার প্রধান প্রধান শহর এমন ভাবে আন্দোলনে ফেটে উঠলে এটা বিশ্বের নজরে এসেছে। তাতে মনে হচ্ছে যে পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সংঘাতে অভিযোগ আছে যে ইরান সৌদি আরবের বিরুদ্ধে বা তুরস্কের বিরুদ্ধে সিরিয়ায় বাহরাইনে বিভিন্ন জায়গায় নানা রকম মদত যোগাচ্ছে, এই জাতীয় কাজ করতে গিয়ে তার নিজের দেশের মধ্যে যে একটি জনগণের মধ্যে অবিশ্বাস স্থাপন এবং তাদের মধ্যে যে একটি অসন্তোষ ঘনীভূত হয়েছে, আমার মনে হচ্ছে যে ইরানের সরকার এবং প্রশাসন সেই বিষয়টিকে নজর দেয়নি। আজকে হয়তো সত্যি প্রয়োগ করে সেটা ভ্রমণ করা যাচ্ছে যে যদি সত্যি সত্যি সেখানে প্রশাসন এবং মানবাধিকারের লঙ্ঘন চলতে থাকে আসলে থাকে এবং গণতন্ত্রের যদি শুধুমাত্র বৃহত্তর জনগোষ্ঠীর একক গণতন্ত্র হিসাবে থেকে থাকে তাহলে সেখানকার বহুমত বহুপথ বহু ধর্ম জাতিগোষ্ঠী এবং বহু প্রতিবাদী মানুষের যে বিস্ফোরণটা হয়েছে সেটা হতে আমার মনে হয় যে ইরানকে এ বিষয়ে শুধুমাত্র এগুলো আমেরিকার উস্কানি বা রাজ্যের উস্কানি এটা বললেই আমার মনে হয় যে এই ব্যাপারে সব কথা বলা হয় না। আর সুশাসনের বিষয়গুলোকে আর যে গভর্নমেন্টের যে ইন্ডেক্সগুলো আছে তার স্বচ্ছতা আর সকলের অংশগ্রহণ মানবাধিকার এবং আইনের শাসনের বিষয়গুলিকে আরো জিজ্ঞার করার ব্যাপার আছে। বিশ্বায়নের এই যুগে গণতন্ত্র এবং সুশাসনের ব্যাপারগুলি আমাদের এতটাই মৌলিক চাহিদার বিষয়ে পরিণত হয়েছে এ ব্যাপারে মানুষের কাজযুক্ত রাজি হয়। আর ফিলহাল আপনি বলেছেন শিক্ষার হার, তাদের তথ্য প্রযুক্তির ব্যবহার, তারা গ্লোবালগুলি যেমন ইনফরমেশন হাইওয়ের মধ্যে আছে, মানে বিশ্বের অন্যান্য জায়গার যে সুশাসন উন্নয়ন এবং কেন্দ্রটির ভাবরা তারা প্রতিদিন কিন্তু তার সাথে নিজেদেরকে তুলনা করছেন। এই তুলনায় যদি তারা নিজেদেরকে তবে পিছিয়ে পড়তে দেখেন তাহলে হয়তো তারা ধর্মীয় আবেগ আর জাতীয়তাবাদী আবেগ দিয়ে এই জনগণকে সন্তুষ্ট এবং নিয়ন্ত্রণে রাখা খুব একটা সম্ভব হবে।
ডক্টর মাহফুজ পারভেজ, রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আপনাকে অনেক ধন্যবাদ ভয়েস অফ আমেরিকার শ্রোতাদের সময় দেওয়ার জন্য।
আপনাকে অশেষ ধন্যবাদ এবং ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরকে জানাচ্ছি।
আমাদের নতুন ধারাবাহিক অনুষ্ঠান নারী কণ্ঠ শুনবেন প্রতি বৃহস্পতিবার এবং অনুষ্ঠান নিয়ে আপনাদের বক্তব্য মন্তব্য সুপারিশ জানাবেন আমাদের আমাদের ইমেল bangla@voanews.com। আর এখন অন্য প্রসঙ্গ। সম্প্রতি প্রয়াত হয়েছেন বাংলা গানের সুপরিচিত গীতিকার সুরকার গায়ক জটিলেশ্বর মুখোপাধ্যায়, আপনারা জানেন তা। তাঁরই বিভিন্ন কাজ নিয়ে শিল্পী কবির সুমনের সঙ্গে কথা বলেছেন আহসানুল হক।
বাংলা গানের একজন অত্যন্ত সুপরিচিত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জটিলেশ্বর মুখোপাধ্যায় পরলোক গমন করেছেন। তার গান সম্পর্কে, তার অবদান সম্পর্কে আমরা কথা বলছি শিল্পী কবির সুমনের সাথে। কবির সুমন, আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। জটিলেশ্বর মুখোপাধ্যায়, তার গান সম্পর্কে আপনি বরাবরই বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সাক্ষাৎকারে অত্যন্ত শ্রদ্ধার সাথে কথা বলেছেন। তার এই পরলোক গমনের পরিপ্রেক্ষিতে আপনার কাছে জানতে চাইছি, জটিলেশ্বর মুখোপাধ্যায় বাংলা গানে তার অবদানটি কী?
প্রথমত আমি জটিলেশ্বর মুখোপাধ্যায়কে আমার তার আত্মার প্রতি শ্রদ্ধা জানাই এবং তার পরিবারের সকলের প্রতি আমার গাঢ় সমবেদনা। তিনি শান্তি পেয়েছেন, তিনি কষ্ট পাচ্ছিলেন, ধরে নিচ্ছি বয়স হয়ে গিয়েছিল। জটিলেশ্বর মুখোপাধ্যায় এমন একটা সময় বাংলা গানের জগতে আসেন, যদি তার গান গাওয়ার দিক দিয়ে ধরেন, তিনি সলিল চৌধুরীর পাগল হওয়া তুমিও কি আমার মতন হারিয়ে গেলে, এই গানটি আমার প্রথম যৌবনকালের তার গাওয়া একটি গান যেটা লোকে শুনেছিল। জ্যোতিলেশ্বর মুখোপাধ্যায় ছিলেন আমাদের আকাশবাণী কলকাতার নিয়মিত শিল্পী। সেইবার যেটা তার সম্পর্কে প্রধানত বলা দরকার সেটা হচ্ছে তার গায়ক পরিচিতি। তিনি সতীনাথ মুখোপাধ্যায়ের ছাত্র ছিলেন এবং কি বলবো, সেইভাবে দেখতে গেলে আমরা গুরু ভাই, আমার গুরু বড় ভাই। কিন্তু গায়ক পরিচিতি তো বটে, কিন্তু সেটা ছাড়াও উনি এমন একটা সময় গান লেখাও শুরু করা শুরু করলেন যে সময়টা ছিল খুব বিপদ সংকুল বা অদ্ভুত আমাদের বাংলা গানের জন্য। আমি পশ্চিমবঙ্গ গান নিয়ে গানের উপর বেশি নজর দিই, ঠিক না, আমি তো পশ্চিমবঙ্গের লোক, বাংলাদেশে কি কি হয়েছিল ধরুন 6-এর দশকে বা 7-এর দশকে আমি অত ভালো জানি না, আমার ক্ষমা করবেন। কিন্তু বাংলা গানে এরকম ব্যক্তিত্ব কিন্তু খুব বিরল, যে যিনি একাধারে গায়ক, গান করেন, লেখেন এবং সুর করেন। এটা খেয়াল করার মতো যে একমাত্র শেষে কাজী নজরুল ইসলাম ছিলেন সম্ভবত এমন এইরকম একজন শিল্পী যিনি তার অসম্ভব গায়ক হিসেবে তার অসম্ভব পরিচিতি ছিল, তিনি সেই সঙ্গে অসামান্য এক গীতিকার এবং সুরকার। এছাড়া আমরা কিন্তু বাংলা গানের জগতে ধরুন অতুল প্রসাদ সেন, তিনি গান গাইতেন কিন্তু গায়ক হিসেবে তার স্থান অতটা জোরালো ছিল না। গান তো রবীন্দ্রনাথ ঠাকুরও গাইতেন কিন্তু হারমোনিয়াম বাজিয়ে বা এরকম একটা করে বাংলা গানের আসরে গাইছেন রবীন্দ্রনাথ, এরকম বড় একটা দেখা যায়নি। কাজী নজরুল ইসলাম যেমন পুরো দস্তুর গান গাইতেন, গান শেখাতেন এবং গান গাইতেন, তা এমনকি ধরুন কাজী নজরুল ইসলাম একবার ভোটে দাঁড়িয়েছিলেন পশ্চিমবঙ্গে এবং ভোটে দাঁড়িয়ে উনি কিন্তু প্রচার করতে গিয়ে গান গাইতেন শোনা। জটিলেশ্বর মুখোপাধ্যায় ছিলেন কাজী নজরুল ইসলামের পর প্রথম ব্যক্তিত্ব যিনি, এবং সলিল চৌধুরী কিন্তু যদি উনি গান গাইতেন, ভালো গান গাইতেন, কিন্তু গায়ক হিসেবে উনি কিন্তু আমাদের সামনে এসে দাঁড়াননি। একটা গ্রামোফোন রেকর্ডে উনি কোরাসে গলা দিয়েছিলেন আমার ছেলেবেলায়, মানে ধরুন ছেলেবেলার আগে 4-এর দশকে আমার জন্মের আগে 85 সালে রংপুর আইপিটি এর যে সম্মেলন সেখানে সেখানে সলিল চৌধুরী গানও গিয়েছিলেন বাঁশিও বাজাতে। কিন্তু সলিল চৌধুরী গায়ক হিসেবে নিয়মিত গান করতেন না, জটিলেশ্বর মুখোপাধ্যায় যেটা করতেন। এবারে ওর লেখা গানের মধ্যে দিয়ে কিন্তু আমরা একটা প্রথম দেখতে পাই যে একটা আড়ষ্টতা ভাঙা একটা জায়গা। এইখানে আমার কিছু বলার আছে, কারণ আমারও সেটাই ছিল ঈপ্সিত জায়গা যে বাংলা ভাষা কিন্তু বাংলা গান কিন্তু সলিল চৌধুরীর সময়ও, সলিল চৌধুরীর মতো অসামান্য এক প্রতিভার কাজেও কিন্তু আমরা গুরুচণ্ডালী দেখেছি, ওর মানসী কলসী কাঁকেতে লইয়া এখানে দাঁড়াতো এসে ইত্যাদি ইত্যাদি, যদি কিছু আমারে শুধাও কি যে তোমারে কব নীরবে চাহিয়া রব, এটা তো রবীন্দ্র পরবর্তী বাংলা গানে তো চলে না, তাই না? কিন্তু এইগুলো কিন্তু অনেকদিন পর্যন্ত অত্যন্ত একটা বিরক্তিকর একটা রোগ যেন বা মদভ্যাস বা ম্যানারিজম আমাদের আধুনিক বাংলা গানের জগতে ছিল। বাংলাদেশে সেই তুলনায় কিন্তু কম, বাংলাদেশে আমি যেমন ধরুন 7-এর দশকে গান শুনেছি যাদের লেখা, যেমন ধরুন একটা গান শুনেছিলাম আয়নাতে ওই মুখ দেখবে যখন কপলের কালো তিল পড়বে চোখে ফুটবে বকুল যেই মুখ ফুটবে মুকুল যেই বকুল শাখে ভ্রমর যে এসেছিল জানবে লোকে, এরকম গান কিন্তু আমরা পশ্চিমবঙ্গে বলতে পারেন তা পাইনি। এটা মানে অসামান্য একটি গান। এই যে ভ্রমর যে এসেছিল বলবে লোকে, এই আধুনিক আধুনিকতার ছোঁয়া কিন্তু আমরা পশ্চিমবঙ্গের গানের লিরিকে খুব বেশি পাইনি, খুব কম। মুকুল দত্ত এবং আমি বলবো মোহিনী চৌধুরী অসামান্য, তার মানে মোহিনী চৌধুরী বলেন সম্ভবত সর্বকালের এক সেরা বাঙালি গীতিকার, যার গানই গুরুচন্দালি ছিল না মুক্তির মন্দির সোপান্তরে, আমি দুরন্ত বৈশাখী ঝড় তুমি জীবন কি শেখা, বা জেগে আছি কারাগারের মতো গান যেখানে ব্রিটিশ আমলের কারাবন্দী দেশব্রতীর গান, যে পরাধীন দেশে প্রেম চির অভিশপ্ত, এরকম লাইন কিন্তু মোহিনী চৌধুরী লিখতে পেরেছেন। মানে কি বলবো, আমার আমি আমার মাথা নিচু হয়ে আসে তার সামনে, এবং মুকুল দত্ত। আর আমায় মার্জন করবেন, আবার আমি বাংলাদেশ সম্পর্কে অতটা বাকি ভাল নই, কোন রেকর্ড আমার প্রদান হতো না ইত্যাদি ইত্যাদি, ফলে আমার আমি বেশিরভাগটা আমার বক্তব্যের অনেকটা জুড়েই পশ্চিমবঙ্গ থাকছে। জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কাজে কিন্তু আমরা প্রথম দেখলাম যে ধরুন মানে একটা জেগে ওঠার মতো হঠাৎ, যে ও স্বজন হায় তোমার মতন সুজন কজন আছে, তোমার আলোয় পতঙ্গের মতো জ্বলে পুড়ে সবাই মরেই বাঁচে, তারপরে এই যে আমি সুখেই ছিলাম সে সুখ আমার হয় সইল না, এই যে কথ্য ভাষাটাকে উনি আনছেন, এবং কোথাও কোনো গুরুচন্দালি তো ইত্যাদি নেই। যাও বা আমার এক মন ছিল তাও তোমার দয়ায় আর রইল না, আমার কাছে যা জীবন মরণ পুতুল খেলা তার তোমার তা তোমার কাছে। তেমনি এই গানের দ্বিতীয় অন্তরায় হচ্ছে, তোমায় কেবা মন্দ বলে ছি ছি অমন কথা মুখে আনতে নেই, আমি বলবো এই ধরনের লিরিক বাংলা আধুনিক গানে কিন্তু বিরল। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে উনি জটিলেশ্বর যে গাইতেন সেটা কিন্তু হারমোনিয়াম তবলা নেয়া, মানে যে আমাদের যে চিরকালের একটা সনাতন বাংলা আধুনিক গানের পরিবেশ, সে পরিবেশে অংশীদার থেকে সামিল থেকে তিনি কিন্তু বাংলা গান গেয়ে গেছেন, এবং সেইখানে তিনি আধুনিক গানের যে ইডিয়ম সেগুলোই নিয়েছেন। তার মধ্যে কীর্তন এসেছে, তার মধ্যে রামপ্রসাদ এসছে, তার মধ্যে হিন্দুস্তানি মার্গসঙ্গীত এসছে, কিন্তু সব মিলিয়ে থেকেছে বাংলার সেরা আবিষ্কার আধুনিক বাংলা গান। এর চেয়ে বড় আমার মতে, এর চেয়ে বড় কীর্তি বাঙালির না, মানে সারা পৃথিবীতে কোন জাতির নেই। এই একটি জায়গা বাঙালি কিন্তু এখনো একটা অদ্ভুত আলসেমি দেখাচ্ছেন দুই বাংলা, যে বাংলা আধুনিক গানে তাদের যে কি বাঙালির জাতীয় কীর্তি তার আশেপাশে কেউ দাঁড়ায় না পৃথিবী। জটিলেশ্বর মুখোপাধ্যায় কিন্তু এরই অংশীদার ছিল, এবং তার গানের মধ্যে একটা বৈঠকি চাল ছিল যেটা ভারী সুন্দর লাগত। যেমন মানে এই এই যে ও স্বজন হায় তোমার কত সুজন কত নাচি, একটা বৈঠকি চাল, তোমার আলোয় পতঙ্গের মতো জ্বলে পুড়ে সবাই ভরে আছে, অসামান্য একটা বৈঠকি চাল। তেমনি আরেকটি গান তার হচ্ছে, তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না, এইটাও এটাও খুব জরুরি একটা গান। আবার এটা একটা আমাদের বাংলা আধুনিক গানের চিরকালীন যে স্রোত তাতে ভেসে সামিল থাকার একটা গান, এবং এর মধ্যে একটা অসামান্য কিছু কিছু লাইন, তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো, তুমি 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 ও হাত বাড়িয়ে না দিলে এমন একটি পথে চলা শেখা হতো, খুব সহজ সরল, খুবই সহজ, সহজেই মুখে এসে যায়, বুকের মাঝে বোবা হয়েছিল কোয়েলা, বুঝিনি আমি আর যতদিন ছিলাম একেলা। এইখানটাতে আমার জটিলেশ্বর মুখোপাধ্যায়কে আমি জটিল না বললাম, তার সঙ্গে কথা হয়েছে, আমি কোয়েলার চিত্রকল্পটা আমার যেমন ভালো লাগেনি, বড্ড বেশি জীবনানন্দ দাসের ভাষায় একটি বহু ব্যবহৃত শব্দ, যাই হোক কিন্তু বাংলা আধুনিক গানে কোয়েলা চলতো অনেকদিন ধরে, সেই হিসেবেই চলেছে, কিন্তু এই একটা জায়গায় যেমন মনটা একটু কিন্তু কিন্তু করে ওঠে, কিন্তু ধুধু এক মরু যেন নদী হয়েছে, বুকের মাঝে উথাল পাথাল সুখে বয়ে, এই সঞ্চারী সঞ্চারী তৈরি আজকের কজন বাংলা গান তৈরি করছেন, যেন সঞ্চারি তৈরি করতে জানেন। গত 20 বছরে কজন বাংলাদেশের আলাউদ্দিন আলীর মতন একজন শিল্পী, তিনি এবং তার মতো হয়তো বুলবুল, তাদের মতো আমি অনেকের কথা জানি না, আমায় ক্ষমা করবেন, কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু আমি দুম করে কারোর কথা জটিলেশ্বর মুখোপাধ্যায় ছাড়া ভাবতে পারছি না, তিনি বাংলা গানের একটি সঞ্চারি বানাতে চান। নদী হয়েছি বুকের মাঝে উঠাল পাতাল সুখে বয়েছে, সহজ সরল অথচ এর যে কাজ ইত্যাদি দেখবেন কোথাও বাড়াবাড়ি নেই, কোথাও একটা অতি নাটকীয়তা নেই, সেন্টিমেন্টালিজম নেই, আবেগ আছে, ভাব আছে, ভাবালুতা নেই।
চমৎকার,
দিন রাত চোখেই গেছে, মনে ধরেনি কিছু দিয়ে তো এ মনের পাতা ধরেনি। তারপর যে লাইনটা, আহা তুমি আখর নাচে নালে আজও কিছুই লেখা হতো না, এই যেন আবহমান বাংলার কথা।
সুমন দা অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন সুমন দা।
আপনারাও
শুভরাত্রি।
আর এখন যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয়।
আটলান্টিকের দুই পারে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের অংশীদারিত্বের ভিত্তি নিরাপত্তা, সমৃদ্ধি, পারস্পরিক মূল্যবোধের আদান প্রদানের উপর দাঁড়িয়ে আছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, আমরা এসবের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ। উত্তর কোরিয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন সম্পূর্ণ একমত যে তারা কোনোভাবেই কোরীয় উপদ্বীপ অঞ্চলে পারমাণবিকীকরণ বরদাস্ত করবে না, যতক্ষণ পর্যন্ত না উত্তর কোরিয়া এই কাজ থেকে নিজেদের ফিরিয়ে নেবে, রাজনৈতিক এবং অর্থনৈতিক চাপ তাদের উপর অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন কেবলমাত্র ইরাক এবং সিরিয়াতে আইএসকে প্রতিরোধ করবে না, সমগ্র পৃথিবীব্যাপী এর প্রতিরোধে সহায়তা দিয়ে যাবে। পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন মনে করেন, ইরান মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরিতে প্রধান ভূমিকা রাখছে। তিনি বলেছেন, সম্প্রতি ইয়েমেন থেকে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ দেখেছি, আমাদের বিশ্বাস যে এটার উৎস ইরান। হুতিদের প্রতি তাদের সমর্থনই ইয়েমেনের পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলেছে। আমরা আরও জানি, সিরিয়াতে বিদ্রোহীদের হাতে অস্ত্র সরবরাহ করছে ইরান, সংঘাতের অধ্যায় শুরু হয়েছে, এছাড়াও সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহর প্রতি তাদের সমর্থন চলমান। মিস্টার টিলারসন জোর দিয়ে বলেছেন, ইরানের এইসব কর্মকাণ্ডের কোনো জবাব না দিয়ে নিশ্চুপ থাকা হবে না। গত বছর যৌথ চুক্তি স্বাক্ষরিত হবার পর ন্যাটো ইইউ পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করেছে দেখে ন্যাটোর অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্র অত্যন্ত সন্তুষ্ট। টিলারসন বলেছেন, নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হয় যখন আমাদের মিত্ররা কাঁধে কাঁধ মিলিয়ে বোঝা ভাগ করে নেয়। সে কারণেই আমরা প্রতিরক্ষা খাতে অর্থ বাড়ানোর আহ্বান করি। যুক্তরাষ্ট্র ও ইইউ সিরিয়াতে শান্তি প্রক্রিয়া ফিরিয়ে আনতে তাদের সমর্থন অব্যাহত রেখেছে। জেনেভায় জাতিসংঘের প্রতিনিধি স্টাফান ডি মিস্টুরার নেতৃত্বে সিরিয়ার জনগণের স্বার্থে যে আলোচনা পুনরায় শুরু হয়েছে তা অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। টিলারসন আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের অংশীদারিত্ব দীর্ঘদিনের, সমৃদ্ধি ও শান্তি স্থাপনে ইউরোপীয় ইউনিয়ন যে ভূমিকা রেখেছে তার প্রতি শক্ত সমর্থন এই স্থায়ী সম্পর্কের বহিঃপ্রকাশ।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। আর এখন সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ শোনাচ্ছেন আনিস আহমেদ।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত শুক্রবার নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ইরানে সরকার বিরোধী বিক্ষোভকারীদের প্রশংসা করেছেন। তবে রাশিয়া তাদের কথায় ইরানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে। রাশিয়া এবং ইরান বলেছে, ইরানের ভেতরের এই প্রতিবাদ বিক্ষোভ নিয়ে আন্তর্জাতিক সমাজের করার কিছু নেই। ইরানের প্রতিবাদ বিক্ষোভ সম্পর্কে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র শুক্রবারের এই জরুরি বৈঠক ডেকেছিল। ওই ঘটনায় 22 জন নিহত হয়েছে এবং হাজারখানেকেরও বেশি লোককে আটক করা হয়। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তাঁর দেশের ব্যাপারে জাতিসংঘের বৈঠক ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের মারাত্মক ভুল। আজ শনিবারও পরপর চতুর্থ দিনের মতো গোটা ইরানে সরকারের সমর্থনে অনেকগুলো সমাবেশ হয়েছে। যুক্তরাষ্ট্রের সেনেটর র্যান্ড পল পাকিস্তানকে সাহায্য দেওয়া বন্ধ করার ব্যাপারে যে টুইট বার্তা পাঠিয়েছেন তার জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, খুব ভালো পরামর্শ র্যান্ড। পল তার ওই টুইট বার্তায় বলেন, আমি পাকিস্তানকে সাহায্য প্রদান বন্ধ করার একটি প্রস্তাব আগামীতে উপস্থাপন করব। আমার ওই প্রস্তাব পাস হলে পাকিস্তানে যে টাকা চলে যেত সেটা স্বদেশে রাস্তাঘাট এবং সেতু নির্মাণের জন্য অবকাঠামোগত তহবিলে দেওয়া হবে। গতকাল ট্রাম্প প্রশাসন ঘোষণা করে যে তারা পাকিস্তানকে দেও সামরিক সহায়তা স্থগিত করেছে এবং ইসলামাবাদ সরকারের আফগান তালিবান ও হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত এই সাহায্য স্থগিত থাকবে। ওদিকে পাকিস্তানের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের এই ব্যবস্থা গ্রহণকে অনর্থক বলে নাকচ করে দিয়েছে। বাংলাদেশে শুরু হয়েছে প্রবল শীত। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে কুয়াশা, ঠান্ডা পাশাপাশি জনদুর্ভোগও বাড়িয়েছে এই ঘন কুয়াশা। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা নাসরিন হুদা বিথি।
সারা বাংলাদেশে দেখা দিয়েছে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। শীতের কাপড়ের অভাবে বস্তি ও রাস্তার দুধারে থাকা মানুষদের অবস্থা বড়ই করুণ।
অনেক শীত পড়ছে, আমরা খুব গরিব মানুষ, শীতের কাপড় নাই, এখন শীতের পোলাপান নিয়ে আমরা অনেক শীতে কষ্ট করতেছি।
আবহাওয়া অফিস বলছে আগামী দু তিন দিনে তাপমাত্রা ওঠানামা হবে,
আরেকদিন হয়তো 5, আরেকদিন 4 বা আরেকদিন হয়তো আরেকটু বেশি হবে, কিন্তু মানুষের যে শীতের যে অনুভূতি এটা খুব একটা এই আগামী দু তিন দিনে কমবে না।
যার যার সামর্থ্য অনুযায়ী শীত নিবারণের চেষ্টা করছে।
আগুন তাপাইতেছে এখানে, পিপার পোড়ায়া, গাছ কম্ব নাই।
এদিকে কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে লঞ্চ, বাস ও উড়োজাহাজ চলাচল, স্থবির হয়ে পড়ছে জনজীবন। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
চিংড়ি মাছ হারাম, মুসলমানরা তা খেতে পারবেন না, এই ফতোয়া জারি করেছেন হায়দরাবাদের ইসলামীয় শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া নিজামিয়ার প্রধান মুফতি মোহাম্মদ আজিমউদ্দিন। পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট, কলকাতা থেকে।
ফতোয়ায় বলা হয়েছে চিংড়ি আসলে পোকা, কোনোভাবেই মাছের পর্যায়ে পড়ে না সে, তাই চিংড়ি খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ, মুসলমানরা তা খেতে পারবেন না। জানা যায় ইসলামীয় নিয়মে খাবার তিন রকম, হালাল যা আইনভাবে সিদ্ধ, হারাম যা খাওয়া উচিত নয় ও মাকরুহ যা পুরোপুরি নিষিদ্ধ। যদিও অনেক মৌলবি এই নিষেধাজ্ঞার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন, এখন দেখার আগামী দিন এই নিষেধাজ্ঞা কতখানি কার্যকরী হয় মুসলিম সমাজে বা বিতর্কের ঝড়ি বা কতটা ওঠে এদেশে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
মাইকেল উলফের বই ফায়ার অ্যান্ড ফিউরি বাজারে আসার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদ মাধ্যমের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। ওই বইয়ে উলফ প্রেসিডেন্ট হিসেবে মিস্টার ট্রাম্পের প্রথম বছরের কথা লিখতে গিয়ে লিখেছেন যে তাঁর এই সময়টাতে সব হজবরল হয়ে আছে। তিনি মিস্টার ট্রাম্পকে শিশুসুলভ বলে উল্লেখ করেছেন এবং আরও লিখেছেন তাঁর কথায় তাঁর সম্ভবত মনোচিকিৎসকের সাহায্যের প্রয়োজন রয়েছে। এই বইয়ের সমালোচনা করে বৃহস্পতিবার ও শুক্রবার ট্রাম্প উপর্যুপরি টুইট বার্তায়, পর শনিবার তিনি আবারও টুইটারের দ্বারস্থ হন। তাঁর সর্বসাম্প্রতিক টুইট বার্তায় ট্রাম্প উলফের এই অভিযোগ অস্বীকার করেন যে তিনি প্রেসিডেন্ট হবার জন্যে মানসিক দিক দিয়ে যোগ্য নন। তিনি বলেন, 1980 দশকে সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের বিরুদ্ধে যে কৌশল নেওয়া হয় তা আবারও চাঙ্গা করে তোলার জন্যে তিনি সংবাদমাধ্যম এবং ডেমোক্রেটদের দায়ী করেন। রাশিয়ার বিরোধী দলের নেতা অ্যালেক্সি নাভালিনকে মার্চ মাসের প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ না করার ব্যাপারে একটি রায় বহাল রেখেছে সে দেশের সুপ্রিম কোর্ট। নাভালনি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হবার কারণে কেন্দ্রীয় নির্বাচন কমিশন তার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা নিষিদ্ধ করে যে সিদ্ধান্ত গ্রহণ করে উচ্চ আদালত তা বহাল রেখেছে। নাভালনি এবং তার অনুগামীরা বলছে যে ওইসব অভিযোগ হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। এ অনুষ্ঠান পরিবেশনায় আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন শাহাদত হুসেন সবুজ, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন জুবায়ের আত্তাইয়াম। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.